তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার উপস্থিত হয়েছি আর রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ এক এক সময় একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। যদি ইভেন্ট থাকে তো সে ইভেন্ট অনুযায়ীও কিছু টপিক আমরা নিয়ে থাকি। আজকের অনুষ্ঠানেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশা আল্লাহ তাবারক ও তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যখনই সময় হয়, সময় না হলেও আমরা যেন দুরূদ সালাম পাঠ করতে থাকি, এটা অনেক বড় এক ওজিফা নিজের জীবনের জন্য, দুনিয়ার জন্য, আখেরাতের জন্য, এটা অনেক বড় এক ওজিফা। দুরূদ শরীফ পাঠ করার মধ্যে সকল প্রকারের কল্যাণ রয়েছে, সকল প্রকারের কল্যাণ, সত্যি বলছে এটা আপনাকে। মনের আশা পূরণ হওয়া, জায়েজ আশা দুরূদ সালামের মাধ্যমে, অভাব দূর হওয়া দুরূদ সালাম পাঠ করার মাধ্যমে, এভাবে করে অসংখ্য অসংখ্য আপনার চাহিদা পূরণ হবে দুরূদ সালামের মাধ্যমে। তো আমরা যেখানেই থাকি আর যে অবস্থাতেই থাকি, কষ্টে থাকি আর সুখে থাকি, আমরা ট্রাই করি সবসময় দুরূদ সালাম পাঠ করার জন্য ইনশা আল্লাহ তাবারক ও তাআলা। আজকের যে বিষয় নিয়েছি আপনাদেরকে জানাবো বিষয় কী নিয়েছি, কিন্তু তার আগে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, আর ভালো ভালো নিয়ত সহকারে তেলাওয়াত শুনতে হবে, স্ক্রিনের দিকেও দৃষ্টি রাখতে হবে। যদি স্ক্রিনের দিকে দৃষ্টি রাখি, আপনি না রাখলে তো কোরআনে পাকের তেলাওয়াত শুনবেন, কিন্তু যদি দৃষ্টি রাখেন স্ক্রিনে, তবে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা এই আয়াতে কারিমার যে তর্জমা আছে সেটাও আমরা স্ক্রিনে দেখতে পারবো ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। ভালো ভালো নিয়ত সহকারে আসুন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর আজকের বিষয় জানাবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিই।
ইল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء رَبِّكُمَا تُكَذِّبَانِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ
سبحان الله سبحان الله দর্শক শ্রোতা খুব সুন্দরভাবে এই যে আয়াতগুলো আমরা শ্রবণ করলাম আর এর তর্জমাগুলো যারা দেখেছেন জান্নাতের কয়েকটি কথা এখানে আলোচনা করা হয়েছে খুব সুন্দর মজাদার এমন সব বিছানার উপর হেলান দিয়ে বসবে যেগুলোর মোটা রেশমের এবং উভয়ের দুটি জান্নাতের ফলমূল এতই ঝুঁকে পড়বে যে নিচে থেকে আরোহণকারী আহরণ করতে পারবে জান্নাতের আলোচনা যদি আমরা এই কথাগুলো কোরআনে পাকের তর্জমা হাতে নিয়ে পড়ি আর দেখি তখন অবশ্যই জান্নাতের লোভ আমাদের অন্তরে আসবে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আমরা করব আর তখন ইবাদত আমল আমাদের আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা বাড়তে থাকবে আল্লাহ কবুল করেন দর্শক শ্রোতা আজকের বিষয়ে খুবই চমৎকার একটি বিষয় নিয়েছি যেহেতু ইনশাআল্লাহ তাবারক তাআলা আজকের বিষয়টাও আমরা নিয়েছি কারবালার শহীদদের মর্যাদা যারা কারবালার প্রান্তরে সফর করেছেন তাদের বিষয়েও জানবো আমরা এবং যে আহলে বায়াতগণ সফর করেছেন তাদের সম্পর্কে সাহাবা কেরামের অভিমত কেমন ছিল এগুলো জানার চেষ্টা করব পাশাপাশি শহীদদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারাকার মধ্যে কি ইরশাদে কারিমা হয়েছে শহীদদের ব্যাপারে কি সুসংবাদ রয়েছে কি আলোচনা এসেছে এগুলো আমরা আজকের প্রোগ্রামে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক তাআলা সাথেই থাকবেন আমরা ইনশাআল্লাহ তাবারক তাআলা হামদে বাড়ি তালার দিকে যাব হামদে বাড়ি তালা শোনার পরেই ইনশাআল্লাহ তাবারক তাআলা মোবালিকে দাওয়াত ইসলামে আমাদের সাথে আছেন মাইনুদ্দিন ভাইও আমাদের সাথে আছেন এবং ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাও শুনবো আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক তাআলা দর্শক চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে আল্লাহ তাবারক তাআলার প্রশংসা হামদে বাড়ি তালা শ্রবণ করি জি হামদে বাড়ি তালা শুনিয়ে দিন
সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন যেন থাকি খোদার জিকিরে মরণামর যেন হয় খোদার জিকিরে মরণামর যেন হয় খোদার জিকিরে জিকিরে যেন আলোকিত হয় রে দয় আল্লাহ 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 পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল এই আকাশ এই পাতাল পবনার জলস্থল এই আকাশ এই পাতাল পবনার জলস্থল জেনে মগ্ন খোদার জিকিরে সব সময় আল্লাহ 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 হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান চারিদিক শোনা যায় তোমারই গুণগান চারিদিক শোনা যায় তোমারই গুণগান তোমায় পেতে যেন থাকে বে কুল রে দয় আল্লাহ 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 খোদারি গুণগান সূর্যেরই কিরণে খোদারি গুণগান ফুলেরই বাগানে খোদারি গুণগান ভুবনে গগনে খোদারি গুণগান ভুবনে গগনে গুণগানে যেন আমার প্রাণ শেষ হয় আল্লাহ আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নাতখা মোহাম্মদ ইব্রাহিম আত্তারি ভাই আউটডোরে খুবই সুন্দর একটি প্রোগ্রাম অর্থাৎ হামদেবাড়ি তালা রেকর্ডিং করিয়েছেন তিনি, আর খুবই সুন্দরভাবে আমরাও দেখলাম মাদানী চ্যানেলের স্ক্রিনে, আল্লাহ তালা কবুল করে নিক। এভাবে করেই আমরা যেভাবে মাদানী চ্যানেলের সাথে থেকে হামদেবাড়ি তালা শুনছি বা যখন মাদানী চ্যানেলে চলে তখন আমি নিজে আপনি নিজেও পড়ার চেষ্টা করি সাথে সাথে, এভাবে করে নিজের এই জিব্বাকে জবানকে তরুতাজা রাখার জন্য ট্রাই করি আমরা সবসময় দুরুদ ও সালাম জিকিরের মধ্যে নিজের জিব্বাকে ব্যস্ত রাখার জন্য, আল্লাহ তালা কবুল করে নিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয় আপনাদেরকে জানালাম যে কারবালার শহীদদের মর্যাদা। এক তো সেখানে শহীদ যারা হয়েছেন শহীদদের ব্যাপারেও ফজিলত জান্নাতের সুসংবাদ আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে এসেছে, এবং কারবালার প্রান্তরে যারা গেছেন সাহাবি এবং আহলে বায়াতগণ তাদের ব্যাপারেও কিন্তু ফজিলতের কথা কোরআনে পাকে হাদিসে মোবারাকার মধ্যে এসেছে। দুই দিক থেকেই তারা ফজিলতপূর্ণ ব্যক্তিত্ব, অর্থাৎ সাহাবি অথবা আহলে বায়াত তারাই সফর করেছেন কারবালার প্রান্তরে, এবং সেখানে যারা শহীদ হয়েছেন শহীদদেরও মর্যাদার কথা জান্নাতের সুসংবাদের কথা কোরআনে পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে এসেছে। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আচ্ছা এরপরে অন্যান্য দিক থেকেও যদি দেখি যে সাহাবা ইকরামের জবানে আহলে বায়াতের প্রশংসা, আবার আহলে বায়াতের জবানে সাহাবা ইকরামের প্রশংসা, যেহেতু দুইটি পার্ট এখানে আর দুই পার্টেরই লোক এখানে সফর করেছেন, তাই না? আল্লাহ তালা কবুল করে নিক। আজ জানবো, অনেক কিছু জানা হবে, অনেক কিছু শেখা হবে। তবে শুরুতে দর্শককে একটা কথা বলবো, যেটা খারাপ জিনিস আছে সেই খারাপ জিনিসের উপরে যদি আপনি কোনো কাবার লাগান, গিলাফ পরান, ভিতরে যে খারাপ জিনিস আছে ওটা খারাপই থাকবে। হ্যাঁ, হয়তো আপনি মেডিসিনের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে ওই খারাপ জিনিসটার দুর্গন্ধটা বন্ধ করতে পারবেন, কিন্তু ভিতরে খারাপটা রয়েই যাবে। অথবা দেখতে খারাপ, আপনি কাবার লাগিয়েছেন, গিলাফ পরিয়েছেন, এখন দৃষ্টিগোচর হবে না এটা খারাপ, কিন্তু ভিতরে তো খারাপটাই আছে। উদাহরণস্বরূপ, যদি কোনো ভালো কোম্পানির মোবাইল কেউ কপি করে, আর কপি করার পরে মোবাইলের ডিজাইনটা তো ওইটাই থাকে, ডিজাইন সেম থাকে, কিন্তু ওই ভালো কোম্পানির মোবাইলটা আর পরে যারা ওটাকে কপি করছে তাদেরটার সেম কাভার, সেম ডিজাইন সেম, কিন্তু ওইটার ভিতরটা কেমন পরিষ্কার ভালো আর এটার ভিতরটা এক পাবেন না। এই জন্য দেখবেন অনেক মানুষ যারা জানে শুনে তারা কখনো কপি করা ওগুলো কিনতে চায় না। তো ঠিক, যেটা খারাপ ওটা খারাপই আছে, আপনি যতবার সেটাকে ভালো সাজানোর জন্য বিভিন্ন দিক থেকে উদাহরণ দিবেন কখনো কাজ হবে না, ওটা দুর্গন্ধ, দুর্গন্ধই আছে, ওটা খারাপ আছে ভিতরে তো খারাপই আছে। কাবার পরান, গিলাপ পরান আর মেডিসিন মারেন, এতে করে দৃষ্টিগোচর হবে না খারাপটা, কিন্তু সেটা ভিতরটা খারাপই থাকবে। যেখানে শোহাদায় কারবালা, কারবালার শহীদগণ যারা, তারা কারবালাতে যাওয়ার আগেই মর্যাদাপূর্ণ, এই এটা তো আপনাকে জানতে হবে, আগেই বুঝতে হবে। কারবালাতে যারা সফর করেছেন, যারা সেখানে গিয়েছেন ইসলামের জন্য, তারা কারবালাতে যাওয়ার আগেই মর্যাদাপূর্ণ। আর তাদের মধ্যে তো একজন এমন যাদের ব্যাপারে হাদিসে মোবারাকার মধ্যে এসেছে তিনি জান্নাতি যুবকদের সর্দার, সে তো কারবালাতে যাওয়ার আগেই মর্যাদাপূর্ণ। কারবালাতে যাওয়ার পরে সেখানে তার মর্যাদা, আল্লাহ তাআলা আমাদেরকেও তার পিছনে পিছনে তার দেয়া এই দিক নির্দেশনা মেনে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, শুরু করো মাইনুদ্দিন ভাই থেকে, আজকের যে বিষয় শুনেছেন মাইনুদ্দিন ভাই, কারবালা শহীদদের মর্যাদা, কয়েকটা পার্ট এখানে, তাই না? তো আমি পার্টগুলো বলে দিলাম, সাহাবি এবং আপনার আহলে বায়েত এবং শহীদ, তিনটা যে পার্ট আছে, জি জি, এদের মর্যাদার কথা কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে। শুরু করেন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল।
কারবালা শহীদদের মর্যাদা, তো মুহরম মাসের সাথে এটা আমরা সকলেই জানি যে ওতপ্রোতভাবে জড়িত। তো এই কারবালা শহীদদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলাই তাদেরকে সম্মানিত করেছেন, খুদ নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের সম্মানের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো সেখানে আমাদের বোঝার বাকি থাকে না যে তাদের সম্মান মর্যাদা কত উপরে, কত উচ্চ স্তরের ব্যক্তিত্ব ছিলেন। যদি আমরা দেখি যে কারবালার প্রান্তরে কী ঘটনা ঘটেছে, হয়তো আমাদের দর্শক শ্রোতারা কম বেশি সবাই জানে, সকল মুসলমানের ভিতরে হৃদয়ের মধ্যেই জানা রয়েছে। কিন্তু কারবালার প্রান্তরের যে ঘটনা ঘটেছে আর এর সাথে যে সবচেয়ে বড় যে নামটা, সবচেয়ে বড় যে ব্যক্তিত্বের বিষয়টা জড়িত রয়েছে, সেটা খোদ নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কলিজার টুকরো বলা হয়। সেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিন্তু সম্পৃক্ততা বেশি। আহলে বায়াতের আথারদেরগণের মধ্যে সবচেয়ে অন্যতম স্তরের একজন যে ব্যক্তিত্ব, সেটা হচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি কিন্তু একেবারে, যেটা আপনি ইতিপূর্বে বলেছেন, যে তারা কারবালার প্রান্তরে যাওয়ার পূর্বেই নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবাইদের মাঝে তাদের সম্মানের কথা যেভাবে বলে দিয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের সরদার। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম অপর এক হাদিসে পাকের মধ্যে বলেছেন যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে যেন আমার সাথেই শত্রুতা পোষণ করলো। অপর এক রয়াতে এসেছে যে হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহ তাআলাকে ভালোবাসলো, সে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করলো, আর যে তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে মূলত আল্লাহ তাআলার সাথেই শত্রুতা পোষণ করলো। এখান থেকে বোঝা যায় যে তাদের শান মান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কত উপরের স্তরে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে বর্ণনা করে দিয়ে গেছেন।
সুবহানাল্লাহ।
যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারেই শৈশব যখন ভূমিষ্ঠ হয়েছেন, তিনি তার পবিত্র জন্ম যখন দুনিয়াতে হয়েছে, তিনি কিন্তু মদিনাতুল মুনাওয়ারাতে জন্মগ্রহণ করেছেন।
সুবহানাল্লাহ।
এবং কিতাবের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের এই পবিত্র দৌহিত্র এতটাই সৌন্দর্যমণ্ডলিত ছিলেন যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের চেহারা মোবারকের সাথে তার চেহারা মোবারকের অনেকটাই সাদৃশ্য ছিল,
মিল ছিল।
এবং নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তাকে বলেছেন যে তিনি হচ্ছেন জান্নাতে একটি ফুল। এবং নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে যখন যেতেন, তাদের সামনে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যেতেন, তাদেরকে নিজের গালের সাথে বক্ষের সাথে ঝাঁপিয়ে ধরতেন এবং তাদেরকে চুমু খেতেন, তাদেরকে শুকতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এটাও বলেছেন যে তাদের থেকে তিনি জান্নাতের খুশবু পেতেন। সুবহানাল্লাহ। তো এখানে থেকে বোঝা যায় যে তাদের মর্যাদা কত উপরে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো আহলে বায়াতের মধ্যে সবচেয়ে বেশি কাকে আপনি বেশি পছন্দ করেন, কে আপনার সবচেয়ে প্রিয়।
সুবহানাল্লাহ।
তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন হাসান এবং হুসাইন। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম হযরত বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন আমার নিকট আমার সন্তানদেরকে ডাকো, অতঃপর তাদের শুকতেন এবং বুকের সাথে জড়িয়ে রাখতেন।
সুবহানাল্লাহ।
যে নিজের সন্তান
বলে ঘ্রাণ নিতেন,
তাদের থেকে ঘ্রাণ নিতেন, তাদের মর্যাদা কিন্তু এখান থেকেই আমাদের মাঝে প্রতীয়মান হয়ে যায় যে তারা কত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝেও কিন্তু তারা অনেক বেশি মর্যাদার অধিকারী ছিলেন। একবার ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গনিমতের কিছু মাল আসলো।
জি।
তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা তখন খেলাফতের মসনদে রয়েছেন, আমিরুল মুমিনিন। তো তিনি ওই মালগুলো বণ্টন করে দিচ্ছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে।
জি।
তো যখন মালগুলো বণ্টনের জন্য সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানগুলো সেখানে উপস্থিত হলেন, তার সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন হে আমিরুল মুমিনিন, আমাকে যদি আমার প্রাপ্যটা বুঝিয়ে দিতেন আমি উপকৃত হতাম, আমি এখান থেকে একটু চলে যেতে পারতাম। তখন আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেনই বা না ইয়া সাইয়েদি, অবশ্যই আমি আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিব। তো যিনি বণ্টন করছিলেন তাকে নির্দেশ দিলেন যে সবার আগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রাপ্য বুঝিয়ে দাও। তো তখন তাকে যখন বাক করছিলেন তো বলা হয়েছিল যে 500 দিরহাম করে সকলকে দিয়ে দেওয়ার জন্য, 500 দিরহাম বা আরব যেই ওই তখনকার যে মুদ্রা ছিল প্রচলিত। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন জান কুরবান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের পবিত্র আহলে বায়াতের প্রতি যে নির্দেশ দিলেন সেনাপতিকে যিনি বণ্টন করছিলেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিয়ে দাও, ডাবল দাও।
আল্লাহ আল্লাহ।
1000 দিরহাম যখন দিয়ে দিলেন তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আমিরুল মুমিনিন, আমাকেও যদি আমার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হতো। তখন একই নির্দেশ দিলেন যে তাকেও 1000 দিরহাম দিয়ে দাও। তো তখন তাদেরকে যখন দিয়ে দিল অর্থাৎ ফারুকে আজম রদি আল্লাহ তালুর সন্তান এটা দেখলেন
জি।
এখন তার সন্তান বললেন, হে সম্মানিত আব্বাজান, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার পাপড়টাও আমাকে দিয়ে দিতেন। তো তখন বলেন ঠিক আছে, তো নির্দেশ দিলেন যে একে 500 দিরহাম দিয়ে দাও। তখন তার সন্তান যার বাবা হচ্ছেন আমিরুল মুমিনিন, যার নেতৃত্বে সম্পদ বণ্টন করা হচ্ছে, তিনি এটা বাঁকতে লাগলেন ইমাম হুসাইন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদি আল্লাহ তালুদয়কে 1000 করে দেওয়া হলো, আমাকে 500 দেওয়া হলো। তো তখন তার বাবাকে আমিরুল মুমিনিন ফারুক আজম রদি আল্লাহ তালুকে বলেন, হে আব্বাজান, আমার, হে আমার সম্মানিত আব্বাজান, আপনি হুসাইন হাসান এবং হুসাইন রদি আল্লাহ তালুকে 1000 দিরহাম করে দিলেন, আমার বেলায় 500 দিতে বলেন, এটা রহস্য কি? তখন কোরবান যান ফারুক আজম রদি আল্লাহ তালুর ইশকের প্রতি, আহলে বাইতের মর্যাদার প্রতি, তাদের সম্মানের প্রতি, যে তিনি বলছেন, হে আমার বেটা, হে বৎস, তুমি এটার কারণ জানতে চাচ্ছ, তাহলে আগে তুমি হুসাইন রদি আল্লাহ তালুর মতো তোমার নানাকে নিয়ে আসো। তোমার নানা কি তার মতো? তোমার নানি যান কি তার মতো? তার নানি জানের মতো? তোমার সম্মানিত আব্বাজান কি তার আব্বাজানের মতো?
আল্লাহ,
তোমার সম্মানিত আম্মাজান কি তার আম্মাজানের মতো? যেখানে খোদ নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জান্নাতীদের, জান্নাতী রমণীদের সর্দারিনী। যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা সাবিত করে দিয়েছেন হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। তুমি কিভাবে, তুমি কি জান্নাতের যুবকদের সর্দার?
আল্লাহ,
তুমি তাদের গোলাম রয়েছো,
সন্তানকে কিভাবে তরবিয়াত দিচ্ছেন?
সুবহানাল্লাহ। মানে এখান থেকে দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যিনি খিলাফতের মসজিদে রয়েছেন, আমিরুল মুমিনিন রয়েছেন,
তারপরও আহলে বাইতের প্রতি কেমন সম্মান, ভালোবাসা, সম্মান, মর্যাদা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখান থেকে বোঝা যায় এখানে কিন্তু শুধুমাত্র তার সন্তানের উদ্দেশ্যে করে কিন্তু আমিরুল মুমিনিন এটা বলেনি, উপস্থিত আরো সকল সাহাবী ছিল,
সবাইকে
বোঝানো, এটাকে নিজের মধ্যে এই ধরনের মানে অসুবিধা যাতে না আসে, দোকানে কখনো না আসে, সকলে যাতে এইটা সকলের কাছে একেবারে পরিষ্কার হয়ে যায় যে তাদের সম্মান, ইজ্জত, মর্যাদা কোথায় রয়েছে।
আল্লাহ তালাই তো বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তালাই তো বাড়িয়ে দিয়েছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসংখ্যবার এই ব্যাপারে এরশাদে কারিমা করেছেন। তো সেখানে এরকমের মন মানসিকতা, ইচ্ছা শক্তি না আসাটাই যথেষ্ট মনে করি নিজের ইমানকে মজবুত করার জন্য। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু কথা শুনি, এরপরে নাতের রসুলে মকবুল আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা।
জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, আজকের যে বিষয় শহীদদের মর্যাদা,
জি,
তো শহীদদের মর্যাদা সম্পর্কে কি বলবো, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে নিজের জীবন দিয়েছেন।
সুবহানাল্লাহ,
যারা আল্লাহ তাআলার পথে নিজের জীবন দিয়েছেন তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা তো জীবিত, হ্যাঁ তোমরা জানো না, তারা জীবিত। আরেক জায়গায় বলা হয়েছে তোমরা ধারণাও করো না যে তারা মৃত্যুবরণ করেছে, বরং তারা আল্লাহ তাআলার পথে নিজের জীবন দিয়ে তারা অমর হয়ে গিয়েছে, তারা সব সময়ের জন্য জীবিত রয়েছে,
জি,
তোমরা এটা জানো না। এবং হাদিসে পাকেও শহীদদের ব্যাপারে বলা হয়েছে যে শহীদ গণ যখন শহীদ হয়ে যায় তখন তাদের রুহ একটা সবুজ পাখির মানে পেটের ভিতরে চলে যায় এবং সে পাখিটা জান্নাতে উড়তে থাকে, এবং শহীদদের রুহ যে রয়েছে সেটাও জান্নাতে তাদের সাথে উড়তে থাকে, এবং সেখানে তাদের জন্য তারা যাই চায় তাদের জন্য সেটাই সেখানে থাকে। শহীদদের এই মর্যাদা, অর্থাৎ শহীদ হওয়ার সাথে সাথে তাদের রুহ জান্নাতে চলে যায়। এখন চলে আসি ইমামে হুসাইন রদি আল্লাহ তাআলার সম্পর্কে, যে তিনি শহীদ হয়েছেন, তো তাকে তো সৈয়দুস শোহাদা বলা হয়, শহীদ গণের সর্দার।
সুবহানাল্লাহ,
তো তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, কি বলবো তাদের মর্যাদা সম্পর্কে। প্রথমে আমি আহলে বাইতে আতহার, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ঘরানা
বংশ,
এই সম্পর্কে বলতে চাই যে আহলে বাইত কেমন। হযরত সিরি সাক্তি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেন যে আল্লাহ তাআলা মখলুক সৃষ্টি করলেন, তো মখলুক সৃষ্টি করার পর যখন দুনিয়া সৃষ্টি করলেন, তো ওই মখলুকের মধ্য থেকে 9 ভাগ
জি
দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেল।
আচ্ছা,
আল্লাহ তাআলা প্রথমে মখলুক সৃষ্টি করলেন, তারপর দুনিয়া সৃষ্টি যখন করলেন, তো এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়া এমন এত মানে সুন্দর দুনিয়া, এটা দেখে ওই মখলুকের মধ্য থেকে নয় ভাগ দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেল, কিন্তু শুধু এক ভাগই আল্লাহ তাআলার কাছেই রইল, মানে ইয়া আল্লাহ আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। তো আবার আল্লাহ তাআলা আখিরাত সৃষ্টি করলেন, তো ওই এক ভাগ যে ছিল তা থেকে আবার নয় ভাগ হয়ে গেল,
জি,
এবং তারা আখিরাতের দিকে ধাবিত হয়ে গেল, কিন্তু তার মধ্যে থেকে এক ভাগ এখনো রয়ে গেল। সে বললো ইয়া আল্লাহ আমরা দুনিয়ার দিকেও যাবো না আখিরাতের দিকেও যাবো না, আমরা শুধু
তোমার কাছে থাকব,
তোমার কাছে থাকব। আল্লাহ তাআলা আবার বালা মুসিবত সৃষ্টি করলেন, ওই এক ভাগ থেকে আবার নয় ভাগ আলাদা হয়ে পালিয়ে গেল, বালা মুসিবত থেকে পালিয়ে গেল, কিন্তু ওই এক ভাগ বলল আল্লাহ যদি এই বালা মুসিবত পুরো মানে এই জমিন মানে সমান যদি আমাদের গলায় তুমি পরিয়ে দাও তবুও তোমাকে ছেড়ে কোথাও যাব না। তো এরকম যদি আমরা দেখতে চাই দৃষ্টান্ত, তাহলে সেটা হলো আহলে বাইত।
সুবহানাল্লাহ।
অর্থাৎ ইমামে হাসানকে কেউ জিজ্ঞাসা করলো যে বালা মুসিবত আর মানে যেভাবে আমরা বলা মানে যেভাবে ভালো অবস্থা, তো কোনটা আপনাদের বেশি পছন্দ? তো বললেন আমাদের নিকট বালা মুসিবত ভালো অবস্থা থেকে উত্তম।
আল্লাহ আল্লাহ।
কারণ
সুবহানাল্লাহ,
বালা মুসিবত ভালো অবস্থা যখন থাকে তখন নাফস একটু খুশি হয়, কিন্তু বালা মুসিবতে নাফস কখনো খুশি হয় না। এই জন্য আমরা নাফসের খুশিই চাই না, আমরা শুধু আল্লাহ তাআলারই খুশি চাই। তো তাদের নিকট বালা মুসিবত এই ভালো অবস্থা থেকে উত্তম। এখন দেখেন ইমামে হুসেনের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক আলাদা। মানুষ শহীদ হয় কিন্তু এটা জানে না আগে থেকে, কিন্তু ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হবেন কারবালার ময়দানে, এটা কিন্তু ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন তখন থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানেন।
আল্লাহ,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন যে দরজায় দাঁড়াও যেন কেউ আসতে না পারে। এক ফেরেশতা আসলো, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসলেন, ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, তো এক ফেরেশতা আসলো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ, এই হুসেন এমন একটা সময় আসবে যে কারবালার ময়দানে তাকে শহীদ করা হবে, আর আমি ওই জায়গার কিছু মাটি আপনার নিকট এনেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি যখন
ঘ্রাণ নিলেন
তখন বলেন রিহু কারবি ওয়া বালা, অর্থাৎ মানে বালা মুসিবতের গন্ধ আসতেছে এই মাটি থেকে, এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন যে এই মাটি তুমি নিজের কাছে রেখে দাও, যখন দেখবে এটা লাল হয়ে গেছে তখন বুঝে নিবে যে আমার হুসেন শহীদ হয়ে গেছে। অর্থাৎ এমন একটা সময় আসবে যে এই মাটি তো তুমি দেখবে, যখনই এটা লাল হবে তখন বুঝে নিবে আমার হুসেন শহীদ হয়ে গিয়েছে। তো ইমামে হুসেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক জুলুম হয়েছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে।
জি,
আর ইমামে হুসেন সম্পর্কে কি বলবো, দেখেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। মদিনা শরীফে তারা থাকতেন, কিন্তু যখন মদিনা শরীফের গভর্নরের কাছে ইয়াজিদের পেগাম আসলো যে ইমামে হুসেন থেকে বায়াত নাও, ইমাম হুসেন থেকে বায়াত নাও, আমাকে যেন সে খলিফা মেনে নেয়, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানে ইমাম হুসেনকে অনেক রাত্রে তারা ডেকেছিল, রাত্রের অন্ধকারে ডেকেছিল, ইমাম হুসেন বললেন আমি রাত্রের এই অন্ধকারে লুকে লুকে কিন্তু বায়াত করব না। তো ইমাম হুসেন যখন আসছিলেন তো মারওয়ান বলল যে এটা অনেক ভালো সুযোগ, আজকে যদি ইমাম হুসেন থেকে যদি বায়াত নিতে না পারো তাহলে কিন্তু আর সুযোগ পাবে না। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি লোকে লোকে বায়াত করব না। ইমাম হুসেন চলে গেলেন এবং তারা যেহেতু বলে দিয়েছিল যে বায়াত না করলে মানে হত্যাও করতে আমরা কিন্তু বাধ্য হব, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে এখন আর মদিনাতে থাকা যাবে না। দেখেন এটা হলো প্রথম কুরবানি ইমাম হুসেনের, যে মদিনা শরীফ ছেড়ে এখন তিনি যাচ্ছেন, অথচ একজন মানুষ যখন মদিনা যায় তারও কিন্তু আসতে ইচ্ছা করে,
ভিন দেশেও যদি
যায়
তারপরও তার আসতে
ইচ্ছা করে না,
আর সেটা তো তার জায়গা ছিল,
তার জায়গা, তার জন্মভূমি,
জি,
যেখানে তিনি ছোট থেকে বড় হয়েছে,
জি জি জি,
একটা ভালোবাসা আলাদা, কিন্তু সেই রাতের অন্ধকারে যখন সব মানুষ শুয়ে আছে, হ্যাঁ
জি,
কিন্তু নবী পরিবার আজ রাত জাগ্রত আছে এবং মানে সফর করার একটা মানে পরিকল্পনা একটা ব্যবস্থা চলছে, এবং ইমাম হুসাইন নিজের নানা জানের দরবারে গিয়ে, হ্যাঁ, রওজা শরীফের সামনে গিয়ে অনেক কান্না করলেন এবং বললেন, নানা আজ মদিনা ছুটছে, আজ আমি যাচ্ছি নানা, এটাই হয়তো
শেষ যাওয়া।
হ্যাঁ, তো এটা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবার পরিজনকে নিয়ে মদিনা থেকে মক্কা চলে গেলেন। এটা অনেক বড় একটা কুরবানি, কিন্তু নিজ দেশ ছাড়া। আবার মক্কাতে যখন গেলেন তো জিলহজ মাস চলে আসলো, দেখেন সেখানে জিলহজ মাস হজের প্রস্তুতি, দুনিয়ার বিভিন্ন স্থান থেকে মানুষ হজে আসছে, কিন্তু এখানে দেখেন কি চিন্তা, চিন্তা এটাই যে নানা জানের উম্মাদ যেহেতু এই কষ্টে আছে, অর্থাৎ ইয়াজিদ যেহেতু জুলুম এবং নির্যাতনকারী, অনেক পাপী একটা মানুষ,
জি,
তো ইয়াজিদ আমার থেকে মানে আমাকে বাধ্য করছে বায়াত করতে, আর আমি তো করবো না, আর এটার জন্য সে আমাকে শহীদ করে দিল, আমি কিন্তু হয়ে যাব, কিন্তু দিনে ইসলামের উপর যেন আঘাত,
সত্যকে কখনো আমি বিক্রি করে দিব না,
বিক্রি করে দিতে পারবো না। তো সে সময় মানুষ হজ করছে আর তিনি কোথায় যাচ্ছেন,
তিনি যাচ্ছেন দিন ইসলামের সত্যের পতাকা উত্তোলন
করতে। আল্লাহু আকবার। কুফাবাসীরা অনেক চিঠি পাঠিয়েছে,
পয়গাম পাঠিয়েছে, সংবাদ পাঠিয়েছে, তাদের কষ্টের কথা, তাদের সত্যটা প্রয়োজন, তারা অত্যাচার সহ্য করতে পারছে না, তাকে ডাকছেন, অনেক বড় ইতিহাস এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই কারবালার ঘটনা অধ্যয়ন করা শোনার তৌফিক দিকে করে, ইমানের মজবুতি আরও বাড়ে, যে এর মধ্যে ইমান আরও মজবুত হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, একটি কালামের দিকে আমরা যাবো, একটি কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে আপনাদের কল আছে, কলগুলো নেওয়ার চেষ্টা করবো, এসএমএসগুলো পড়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি, আমাদেরকে নাতের রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে রাসূলুল্লাহ, জীবনে হবে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুবই সুন্দর কালাম শুনছিলাম। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। ইমরান মাদানী ভাইর এই কালামটিও আউটডোরের রেকর্ডিং, আর খুবই চমৎকার একটি কালাম। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি একা একা এই কালামটি শুনবেন, যার মন খারাপ থাকবে আশা রাখি মন ভালো হয়ে যাবে, এমন একটি কালাম এখানে। আল্লাহ তালা কবুল করে নিক, বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনবো আমরা, এস এম এস গুলো পড়বো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। জি, কল শুনিয়ে দিন আমাদের।
মোহাম্মদ আরিফুল ইসলাম, একটা নাচ শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে।
মাশাআল্লাহ, শোনাবো, সাথে থাকুন। তবে আজকের অনুষ্ঠানে না, অন্য কোনো প্রোগ্রামে আপনাকে এই কালাম শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম দুলাল, আমার দুলাল রাজশাহী বিদ্যালয়টা। আমি আমার স্ত্রী দেখতে এবং দেখতে ভালো লাগছে, এবং আমার ছোট ভাই দেখে ভালো লাগছে। পাঁচাশের নামাজ পড়ছি, এই মাদানী চ্যানেলটা দেখে আমার সংসারে সুখ শান্তি এসছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সংসারে শান্তির কারণ মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ। সন্তানের সংশোধনের মাধ্যম মাদানী চ্যানেল, এক সুন্দর পরিবেশ পাওয়ার মাধ্যম মাদানী চ্যানেল। আল্লাহ তালা কবুল করে নিক, আশা রাখি এভাবেই সাথে থাকবেন এবং নিজের আত্মীয় স্বজনকেও এই মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করবেন, আশা রাখি ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল দেন।
আমার নাম শহীদুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছি। আমি একটি নাতের আসল শুনতে চাই, সেটি হলো অতি শীতল হওয়ার মদিনারী, শুনে দিলে অনেক খুশি হতাম
ইনশাআল্লাহ তালা। অন্য কোনো প্রোগ্রামে শোনাবো আপনাকে এই নাতের রসুল ইনশাআল্লাহ তালা। আজকে হবে না, শোনাতে পারবো না আমরা ইনশাআল্লাহ তালা, আগামী কোনো প্রোগ্রামে। পরবর্তী কল দেন।
আমার নাম ফারুক আহমদ, সিন্ধি জেলা। আপনার চ্যানেল দেখতেছিলাম, অনেক ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, বেশি ভালো লাগে, অনেক কিছু শিখাবে আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, অনেক কিছু দেখেন, অনেক কিছু শিখেন, ভালো লাগে। আল্লাহ তালা কবুল করে নিক ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ, সাথেই থাকবেন এভাবে করে। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মুস্তাফিজ, ঢাকা থেকে। আমি একটা বড় শুনতে চাই, রাস্তা নাই পয়সা নাই।
ইনশাআল্লাহ তালা কখনো শোনাবো। পরবর্তী কল।
আমার নাম আলামিন, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। মাদানী চ্যানেলের প্রতিটা অনুষ্ঠানই আমাদের খুব ভালো লাগে, আমার পরিবার পছন্দ করে, আমার পরিবারের সঙ্গে আছি সবাই দেখি।
মাশাআল্লাহ, পরিবারকে নিয়ে দেখা এটা অনেক বড় একটি মনে করেন ভালো একটি উদ্যোগ। তার কারণ হলো গিয়ে পরিবার পরিজন শুনবে শিখবে। যখন পরিবারের পাঁচ সাতজন লোক একসাথে মাদানী চ্যানেল দেখি আমরা, আর আমাদের পাঁচ সাতজনের মধ্যে কোনো না কোনো একজন ব্যক্তির মধ্যে গীবত করার অভ্যাস, আল্লাহ তালা মাফ করুক। যখন এই পাঁচ ছয়জন লোক পরিবারের সবাই একসাথে বসে মাদানী চ্যানেল দেখে, আর এই এই সবার মধ্যে একজন মানুষের অভ্যাস গীবত করার, আর হঠাৎ করে মাদানী চ্যানেলে এই গীবতের পরিণতি, গীবতের আজাব শাস্তি হুকুমগুলো বয়ান করা হচ্ছে, তখন ওই ব্যক্তি সবার সামনে যখন শুনে যে গীবতের এত আজাব রয়েছে, তখন সে মনে মনে নিয়ত করে নেয়, না আর গীবত করবো না। গীবত কাদের করি, এই যে যারা বসা আছে আমার সাথে চার পাঁচজন ফ্যামিলির লোক, তাদেরই গীবত আমরা করি, তো আর করবো না। এমন একটা উদ্বেগ তাদের মধ্যে চলে আসে। কোরআনে পাকের ফজিলতের কথা শুনলে নিয়ত করে নেয় ঘরের সবাই, আজকে থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করবো, এমন একটা বিষয়। আল্লাহ তাআলা কবুল করেনি, ফ্যামিলির সাথেই দেখছেন আপনি। কিছু SMS আসছে আমার দর্শকের পক্ষ থেকে, দেখি ইনশাআল্লাহ তাআলা কয়েকটা SMS পড়বো দর্শকের। একজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ। এরপর তিনি লিখলেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখছি, আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক। তিনিও কালাম শুনতে চেয়েছেন, অনুরোধ পাঠিয়েছেন, আজকে কালাম, দুঃখিত। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রহমতপূর্ণ প্রভাত দীর্ঘদিন ধরেই দেখে আসছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের প্রোগ্রামও দেখি আর ভবিষ্যতও দেখব। আর আজকের প্রোগ্রামে মাইনুদ্দিন ভাই এবং ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠানে বসছেন, তাদের আলোচনাগুলোও শুনছি, খুব সুন্দরভাবে বলছেন, মাশাআল্লাহ। আরও একবার যাবো মাইনুদ্দিন ভাইয়ের কাছে, কিছু কথা শুনি আমরা মাইনুদ্দিন ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফজলে রাব্বির কাছে আসবেন। জি
জি, জাকির ভাই, আমরা আজকে শ্রবণ করছিলাম যে আহলে বায়াতের মর্যাদা, কারবালা শহীদদের মর্যাদা সম্পর্কে। তো একটু পিছন থেকে যদি বলি, কারবালা কিন্তু শুধুমাত্র একটি ইতিহাস নয়, পৃথিবীতে অসংখ্য ইতিহাস ঘটনা ঘটেছে। হয়তো আমরা বিভিন্ন সময় ইতিহাসের গ্রন্থের মধ্যে পড়েছি বা কিন্তু আজকে অনেক আগে পাওয়া গেছে, কিন্তু বর্তমান সময়ে সেগুলো কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছে, মুছে গেছে। এমন অনেক জাতির ঘটনা, অনেক ইতিহাস আছে যেগুলো এখন মানুষের কোনো কিতাব বা কোনো গ্রন্থের মধ্যেও লিপিবদ্ধ নেই, এমন হয়েছে। কিন্তু কারবালা শুধুমাত্র একটি ঘটনাই না, একটি ইতিহাস নয়। যদি একটি ইতিহাসই হতো, তাহলে হয়তো সেটাও ওই অতীতের অসংখ্য ইতিহাসের মতো হয়তো আজকে থেকে, আজকে দুনিয়া থেকে মুছে যেত, দুনিয়াবাসীর মধ্যে মাঝখান থেকে সেটা চলে যেত, বিশেষত মুসলমানদের হৃদয়কে নাড়া দিত না।
জি,
আলহামদুলিল্লাহ কারবালা এজন্যই শুধুমাত্র একটি ইতিহাস নয়, কারবালা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবনের ঘটনা। কারবালা হচ্ছে একটি জীবন নিয়ে একটি গ্রন্থ, যেখানে শুধু একটি একটি ঘটনা নয়, সেখানে একটি গ্রন্থের সমষ্টি হচ্ছে কারবালা। এই জন্য কারবালা এখনও প্রায় 1382 বছরেরও বেশি সময়ের পরেও মানুষের মাঝে বিরাজমান এবং মানুষকে হৃদয় বিতারক এই ঘটনা মানুষকে আবেগে আপ্লুত করে ফেলে। আর বিশেষত মুসলমান যারা রয়েছে, যারা আহলে বাইতের মহাব্বতকার রয়েছে, যারা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের মহাব্বত রয়েছে, আশেকে আহলে বাইত রয়েছে, আশেকে সাহাবি রয়েছে, তাদেরকে তো আবেগ প্রবণ করে দেয় যে কারবালা এমনটাই একটা ঘটনা। কারবালা, কারবালা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেয় যে বাঁচতে হলে কীভাবে বাঁচতে হবে। বাঁচতে হলে নিজের সম্মানকে, আমি যদি জীবনে সফলতা অর্জন করতে চাই তাহলে সফলতা কীভাবে অর্জন করতে হয়, এই কারবালাই আমাদেরকে সেটা শিক্ষা দেয়। কারবালা আমাকে আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য কী জিনিস, কারবালা আমাদেরকে শিক্ষা দেয় যে নৈতিকতা কী জিনিস, সৎ চরিত্রের মূল্য কতটুকু। কারবালা আমাদেরকে শিক্ষা দেয় যে আমি কীভাবে মর্যাদার সাথে অবিচল থাকব, আমি আমার সম্মানকে, আমার জাতিকে, আমার অস্তিত্বকে কীভাবে টিকিয়ে রাখবো। কারবালা কিন্তু সেটাই শিক্ষা দেয়। কারবালা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে বিপদে পিছুপা হওয়া যাবে না। কারবালা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে বিপদ আসবে, বিপদ আসলেই যে আমরা অসঙ্গতিকে, অন্যায়কে, জুলুমকে মেনে নিব, এটাও করা যাবে না। নির্যাতিত হব, রক্তাক্ত হব, কিন্তু অন্যায়কে কখনো আমরা মাথা পেতে নিব না। অন্যায়ের মধ্যে আমরা প্রয়োজনে শির দিয়ে দিব, কিন্তু অন্যায়কে আমরা সাপোর্ট কখনো করব না। আজকে আমাদের সমাজে অনেক মানুষ এরকম রয়েছে যে একটু বিপদ হলে, যে আমার বিপদ হবে আমি হাত পা গুটিয়ে বসে থাকি, বা একজন বিপদে পড়েছে তাকে আমি সাহায্য থেকে দূরে সরে যাই। কিন্তু কারবালার শিক্ষা কী, যে বিপদ আসবে যে আমি তাকে সাহায্য করব। কারবালার শিক্ষা হচ্ছে আমি বিপদে কীভাবে ধৈর্য ধারণ করবো। মাজাল্লাহ আজকে আমাদের এমন সমাজে এমন দেখা যায় যে আমার এক বাড়িতে একটা বিপদ হয়েছে, বা আমার ঘরের কেউ প্রবাসে রয়েছে, সে কোনো বিপদে পড়েছে, এখন অপর মুসলমান ভাই কিন্তু তাকে এই বিপদের সংবাদটাও দিতে গেলে অনেক ভেবেচিন্তে সংবাদ দেয়, না জানে তার ঘরের মানুষ হার্ট ফিল করে কিনা, জ্ঞান হারা হয়ে যায় কিনা, এই বিপদের সংবাদ শুনে। কিন্তু কারবালার শিক্ষা কি? দেখেন ইমাম হোসাইন রদি আল্লাহ তাআলার সামনে, তার পবিত্র আহলে বায়াতের সামনে একে একে 71 জন শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু তারপরও বিপদে বিচলিত হননি। ধৈর্য কিভাবে ধরেছেন? বিচক্ষণতার সাথে। আজকে আমরা একটু বিপদ হলে কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে সন্তান বিপদে পড়লে বা ঘরের কেউ অসুস্থ হলে আমরা হাই উত্তাসের মধ্যে পড়ে যাই, ভুল সিদ্ধান্ত তখন নিয়ে ফেলি। এরপর দেখা যায় ওই একটি ভুল সিদ্ধান্তের কারণে আমার পুরো সমাজ, আমার পুরো পরিবার ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে যায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি জান কুরবান, যে এত বড় বিপদের সময়ও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বিচক্ষণতার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সফলতা কিভাবে অর্জন করতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আমাদের, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে কারবালার শহীদদের মর্যাদা সকল শহীদদের থেকে, ইসলামের যারাই শহীদ হয়েছেন সকলেরই একটা মর্যাদা রয়েছে, সকলই অনন্য, কিন্তু তাদের থেকে অনন্য হচ্ছে কারবালার শহীদগণ।
আর
শহীদদের ব্যাপারে কি বলবো, যেটা আমাদের ফজর আবি ভাই ইতিপূর্বে কোরআনে কারিমের আয়াত শ্রবণ করেছেন, যে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেছেন যে যারা আল্লাহ তাআলার পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত এবং তাদের রবের নিকট হতে তারা রিজিক প্রাপ্ত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তাদেরকে শুধু জীবিত রাখেন না এবং তাদেরকে নিয়ামত রিজিক দিয়েও কি ধন্য করছেন। এছাড়াও অসংখ্য জায়গায় কোরআন হাদিসের মধ্যে শহীদদের মর্যাদা সম্পর্কে এসেছে। যেমন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এ ব্যাপারে বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, শহীদদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে,
সুবহানাল্লাহ,
মাফ করে দিবে।
যেখানে অন্য ব্যক্তিদের কথা বলা হয়েছে এখানে, যে শহীদদের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। এখানে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
কারবালা শহীদ হয়েছেন,
জান্নাতি যুবকদের সর্দার আছেন, যিনি দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সে ব্যক্তির মর্যাদা আগে থেকেই মর্যাদা, তার আগে থেকেই মর্যাদা তার।
যদি আমাদের সমাজে অনেকে একটা মিসগাইডিং হয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো সম্মানের কারণে বা গৌরবের কারণে হয়তো তিনি এজিদের হাতে বায়াত গ্রহণ করেনি, কখনোই নয়।
না না না, ইসলামের
শুধুমাত্র ইসলাম, সঠিক ইসলামকে
জি জি
প্রতিষ্ঠিত করার জন্য, পূর্ণ শরীয়তকে সবসময়
জীবিত রাখার জন্য, জীবিত রাখার জন্য তিনি এই ভুল পথে বা ভুল মানুষের কাছে,
তার সাথে কিন্তু এজিদের কোনো বিরোধী ছিল না, এজিদের সাথে তার কোনো বিরোধী ছিল না, শুধু এজিদের কর্মকাণ্ডের সাথে তার বিরোধী ছিল,
শরিয়াত বিরোধী কাজের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বায়াত গ্রহণ করেননি। আর এটা কেনই বা করবে, কেনই বা করবে এটা, তাই না? আল্লাহ তাআলা বোঝার আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, এমন একটি ঘটনা এটা, অর্থাৎ এই কারবালা নিয়ে যদি 19-20 হয়ে যায় আমাদের মধ্যে ভুল একটা চিন্তাভাবনা ঢুকে যাবে। এই জন্য কারবালার ঘটনা আহলে সুন্নাত ওয়াল জামাতের লেখা বা মাদানী চ্যানেল থেকে বা দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে যে সকল কিতাবগুলো প্রকাশিত হয় এই কিতাবগুলো আমরা অধ্যয়ন করি, ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ সঠিক তথ্যগুলো আমরা জানব আর সঠিক কথাগুলো আমরা জানতে পারবো। ফজলে রাবিবের কাছে একটু পরে আসছি, এর আগে কারবালার একটি কালাম আছে, কালামটি আমরা শুনি ইনশাআল্লাহ তাআলা, দর্শককেও শোনাই, এরপরে শেষ কিছু কথা আমরা ফজলে রাবি ভাই থেকেও শুনব ইনশাআল্লাহ তাআলা। জিম কারবালার কালাম আমাদেরকে শুনিয়ে দিন।
কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, হে শহীদে কারবালা ফরিয়া জানাত, ফাতিমার নয়ন তারা ফরিয়া জানাত, হে শহীদে কারবালা ফরিয়া জানাই, ফাতিমার নয়ন তারা ফরিয়া জানাই, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, প্রিয় নবীর দহিত্র ফরিয়া জানাই, 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 মাও মোলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই। কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা। সেই আলী আকবর দোহাই যিনি, সেই আলী আকবরের দোহাই যিনি, সেই আলী আকবরের দোহাই যিনি, সেই আলী আকবরের দোহাই যিনি, একই অবয়ব নবীর ফরিয়াদ জানাই, একই অবয়ব নবীর ফরিয়াদ জানাই। কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা। মরি যেন মদিনায় মোর বাসনা, মরি যেন মদিনায় মোর বাসনা, মরি যেন মদিনায় মোর বাসনা, মরি যেন মদিনায় মোর বাসনা। হে বাসনা পূরণকারী ফরিয়াদ জানাই, হে বাসনা পূরণকারী ফরিয়াদ জানাই। কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা। আমারে বানা মদিনার দিবানা, আমারে বানা মদিনার দিবানা, আমারে বানা মদিনার দিবানা, মুস্তাফার নয়ন তারা ফরিয়াদ জানাই, মুস্তাফার নয়ন তারা ফরিয়াদ জানাই। কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা। কারবালার হাজির যেন হয় নসীব, কারবালার হাজির যেন হয় নসীব, কারবালার হাজির যেন হয় নসীব, কারবালার হাজির যেন হয় নসীব। সুপ্ত ভাগ্য জাগাও আমার ফরিয়াদ জানাই, সুপ্ত ভাগ্য জাগাও আমার ফরিয়াদ জানাই। কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা। করুণ অবস্থা মোর শাহে কারবালা, করুণ অবস্থা মোর শাহে কারবালা, করুণ অবস্থা মোর শাহে কারবালা, করুণ অবস্থা মোর শাহে কারবালা। আপনার আত্মারে ফরিয়াদ জানাই, আপনার আত্মারে ফরিয়াদ জানাই। কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কারবালার মানকাবাত শুনছিলাম। আর এই মানকাবাত শোনার আগে মাইনুদ্দিন ভাই কিছু বিষয় তুলে ধরেছেন যে আমাদের সমাজে কিছু ভুল প্রথা চালু রয়েছে, এর মধ্যে ইয়াজিদ যে আছে তার কিছু খারাপি এবং দুষ্টামি, এগুলো তুলে ধরারও চেষ্টা করব। নাম্বার এক, ইয়াজিদ ফাসিক পাপিষ্ট ছিল। নাম্বার দুই, ইয়াজিদ মদ্যপায়ী ছিল। নাম্বার তিন, ইয়াজিদ অত্যাচারী ছিল। নাম্বার চার, ইয়াজিদ আল্লাহ তাবারক তালার আনুগত্য ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করত। নাম্বার পাঁচ, ইয়াজিদ ফেতনা ফাসাদ ছড়ায়। নাম্বার ছয়, ইয়াজিদ আল্লাহর সীমা লঙ্ঘন করে। আর নাম্বার সাত, ইয়াজিদ আল্লাহর হালালকৃত জিনিসকে হারাম এবং হারামকৃত জিনিসকে হালাল বলে আখ্যায়িত করে। এই যে ইয়াজিদি কিছু অভ্যাস, এগুলো তার মধ্যে ছিল। আর যে ব্যক্তি শরীয়তের হুকুম অর্থাৎ হালাল জিনিসকে হারাম এবং হারাম জিনিসকে হালাল করে আখ্যায়িত করে, তার সাথে তো ইসলামের কোনো সম্পর্কই থাকতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক তার সাথে থাকতে পারে না। যে ব্যক্তি মদ্যপায়ী আর যাই হোক না কেন, তার সাথে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক থাকতে পারে না, কল্পনাতেও আনতে পারে না, বিশ্বাসই করতে পারবে না কোনো মুসলমান একজন মদ্যপায়ীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করবে। এজন্য আমি অনুষ্ঠানের শুরুতেই বলছি, যেটা দুর্গন্ধযুক্ত, যেটা বাসি, যেটা পচা, যেটা নষ্ট, সেটাকে আপনি যতই কাবার, গিলাফ, সুগন্ধি লাগান না কেন, ওর ভিতরটা যে বাজে অবস্থা সেটা থেকে তো ফিরিয়ে আনতে পারবেন না। এগুলো কে না জানে যে পাপিষ্ট ইয়াজিদ মদ্যপায় ছিল, শরীয়তের হুকুমকে সে অস্বীকার করে, নিজের মতো করে সে আইন তৈরি করে। এখন এত কিছু সাধারণ মানুষ জানার পরেও আপনি ওই ইয়াজিদের পক্ষে কথা বলবেন আর বলবেন ইয়াজিদ সারা রাতে নামাজ পড়তো, একশো রাকাত নফল নামাজ পড়তো, কোরআনে পাকের খতম করতো, হাফেজ ছিল। আপনি যতই গিলাফ পড়ান না কেন, সাধারণ মানুষ এগুলো জানে যে পাপিষ্ট ইয়াজিদ কেমন ছিল। যতই তাহাজ্জুদ গুজার থাকুক না কেন আপনার ইয়াজিদ, আর যতই হাফিজে কোরআন থাকুক না কেন, কীভাবে আহলে বাইতের সাথে এমন দুর্ব্যবহার করতে পারলো, এমনটা কীভাবে করলো? তো এগুলো বলে, এগুলো করে, যেহেতু ইয়াজিদের খারাপ অভ্যাসের মধ্যে একটা ছিল ফেতনা ছড়ানো, তো আপনাকেও আমি অনুরোধ করি এই তার পক্ষে কথা বলে ফেতনা সমাজে ছড়াবেন না। ইয়াজিদ যে পাপিষ্ট ছিল, বদমেজাজি ছিল, খারাপ অভ্যাসের লোক ছিল, মদ্যপায়ী ছিল, আল্লাহর হুকুমকে অস্বীকারকারী ছিল, অবাধ্য ছিল, সেটা কখনো কাবার দিয়ে আর সুগন্ধি লাগিয়ে এটাকে দূর করতে পারবেন না। এটা সবাই জানে সমাজের মধ্যে, সাধারণ মানুষ। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এমন ধরনের ফেতনা থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ফজলে রাব্বি ভাই, জি, কিছু শেষ কথা দর্শকের উদ্দেশ্যে।
জি, যারা এই সমস্ত কথা বলে যে ইয়াজিদ সম্পর্কে যারা ভালো বলে, তো আসলে তারা কোরআনে পাক পড়েই নাই।
রাইট, পড়লেও হয়তো বা সঠিক তর্জমা চোখে পড়ে নাই।
আর এমনই হয়েছে কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যে সাথীরা ছিল, তো তারা ইয়াজিদ বাহিনীর দিকে,
হ্যাঁ,
ইয়াজিদ বাহিনীকে সম্বোধন করে এই কথা বলে যে যারা ইমামে হুসাইনের বিপক্ষে আসছো, তোমরা হয়তো দুই আয়াতও জানো না। তোমরা হয়তো
দুই আয়াতও জানো না,
দুই আয়াতও জানো না। যদি জানতে তাহলে এ নবী পরিবার, নবীর সন্তানের সাথে তোমরা কখনো যুদ্ধ করতে না,
করতে না।
কিন্তু তাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসা এমন বিরাজ করছিল যে তারা অন্ধ হয়ে গিয়েছিল। তারা একই কথা তাদের মুখে যে আমরা হুসাইনের রক্ত চাই, আউযুবিল্লাহ। দেখেন জাকির ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিনের জন্য অনেক কষ্ট করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে আমাকে যত নির্যাতন করা হয়েছে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, যখন আমি দাওয়াত দিতে যেতাম, তো আমাকে যত নির্যাতন করা হয়েছে কোনো নবীকে এত নির্যাতন করা হয় নাই। 124,000 কম বেশি আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছেন,
জি,
কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে কোনো নবীকে এত নির্যাতন করা হয় নাই যত আমাকে করা হয়েছে। আর সাহাবায়ে কেরাম এটা দেখেছেন যে দিনের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত নির্যাতিত হয়েছেন। তো সাহাবায়ে কেরাম একদিন বললেন যে হুজুর আমাদের জন্য এত কিছু করেছেন, তা আমাদেরকে হুজুরকে কিছু নজর আনা, কিছু উপহার, কিছু হাদিয়া দেওয়া দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে খাত, খরচের খাত অনেক বেশি, আমরা কিছু কী করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিয়া স্বরূপ পেশ করি। তো তারা সবাই মিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসলেন এবং কিছু হাদিয়া দিতে চাইলেন সবাই মিলে। তো আল্লাহ তাআলা আয়াত নাজির করে দিলেন। আল্লাহ তাআলা কী বললেন,
জি,
কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বললেন, হে হাবিব, আপনি তাদেরকে বলে দিন লা আস আলুকুম আলাইহি আজরান, আমি যে দিনের দাওয়াত দিয়েছি তোমাদেরকে এত কষ্ট করেছি এজন্য কোনো প্রতিদান
দিতে হবে না,
কোনো প্রতিদান চাই না আমি, ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, হ্যাঁ যদি দিতেই হয় শুধু আমার পরিবারকে ভালোবাসো। আল্লাহ তাআলা কোরআনে এটা নাজিল করে দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রতিদানের প্রয়োজন নেই,
প্রতিদানের প্রয়োজন,
হ্যাঁ শুধু এটাই চান যে তার নিকট আত্মীয়কে তোমরা কি করো ভালোবাসো, আল কুরবা অর্থাৎ নিকট আত্মীয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সে সময় প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আমাদেরকে বলে দিন যে আপনার কারাবাত,
জি
আপনার নিকট আত্মীয় কারা, যাদেরকে ভালোবাসা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ইবনাহুমা, তারা হলেন আলী ফাতিমাতু জাহরা আর তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন। এদের ভালোবাসা আল্লাহ তাআলা উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছেন, আমাদেরকে ভালো অবশ্যই বাসতেই হবে। তো যখন আমরা কোরআন পড়ব তখনই আমাদের মাঝে কি আহলে বাইতের এই ভালোবাসা আসবে, আর ওই ইয়াজিদ বাহিনীর ঘৃণা আমাদের অন্তরে সৃষ্টি হবে। কিন্তু যদি আমরা কোরআন না পড়ে অন্যদিকে যাই তাহলে আমরা এই ভুল মানে ভুল যে জিনিসটা আমাদের মাঝে চলে আসবে। এই জন্য আমরা কী করি কোরআন এবং হাদিসের দিকে আসি যে হাদিস এবং কোরআনে কী এসেছে, আর হাদিস এবং কোরআন যদি এর দিকে যদি আসি তাহলে দেখা যাবে যে আহলে বাইতের শানই শান, আহলে বাইতের মর্যাদাই মর্যাদা। দেখেন জাকির ভাই, কারবালার ময়দান কেমন ছিল? আচ্ছা, যারা চিন্তাবিদ তারা বলেন যে সফলতা অর্জন করার জন্য কিছু গুণ দরকার মানুষের মধ্যে, আর ওই গুণ কী? নাম্বার এক ক্ষুধা সহ্য করা, নাম্বার এক কি ক্ষুধা সহ্য করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সবর থেকে এবং নামাজ থেকে সাহায্য প্রার্থনা করো,
নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা,
ঠিক আছে
জি।
তো ইমামে হুসাইন এর উপর পানি এবং খাবার বন্ধ করে দিয়ে হয়েছে, খাবার ছাড়াও মানুষ কিছুদিন বাঁচতে পারে কিন্তু পানি ছাড়া তো মানুষ বাঁচতেই পারে না,
উত্তপ্ত মরুভূমি,
উত্তপ্ত মরুভূমি
যেখানে কয়েক মিনিট থাকাই, একদিন থাকাই, এক ঘন্টা থাকাই কষ্টকর,
কষ্টকর
সেখানে,
ঠিক আছে। এমন এক জায়গায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পানি বন্ধ করে দেয়া হলো, এবং ছোট শাহজাদা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের, তার জন্য পানি তারা দিল না, বরং তাকে তীর মেরে হত্যা করে দিল, নাউযুবিল্লাহ। এবং এই এমন এক সময়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতুলনীয় দৃঢ়তা ও চমৎকার সহনশীলতা যে সব কিছু সহ্য করার পরও ইসলামের উপর কোনো আঘাত আসতে দেন নাই, নিজের জান দিয়ে দিয়েছেন। দ্বিতীয় কথা কি, সাফল্যের জন্য সঠিক সময়ের অপেক্ষা, যে এক সঠিক সময় আসবে, পা যেন কি সেখান থেকে নড়তে না পারে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এত কষ্ট তো করলেন কিন্তু অধৈর্য কখনোই হলেন,
ধৈর্য হারা হননি,
ধৈর্য হারা কখনোই হননি। এবং ইমামে হুসাইনের পবিত্র জীবনীতেও এটি পরিলক্ষিত হয়নি, তার উপর কষ্টের পাহাড় ভেঙে পড়ল কিন্তু তার ধৈর্য ও অবিচলতায় বিন্দু মাত্র কমই হয়নি। আর তৃতীয় কথা হলো চিন্তা ভাবনা করা, বুঝ শক্তি, যেটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর ছিল, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে তার পরিবারকে শহীদ করে দেওয়া হচ্ছে কিন্তু যে বুঝ শক্তি,
যে
সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে একটা শক্তি থাকে মানুষ, ওইটা কিন্তু হারান নাই,
হারান নেই। আর একটা হয় না, বিপদের সময় মানুষ হাই হুতাশ করে এবং ধৈর্য হারা হয়ে যায়, সিদ্ধান্ত কি নিবে এটা বুঝতে পারে না, তখন পরামর্শের জন্য কারো কাছে যেতে হয়, মানুষ তাকে সান্ত্বনা দিতে আসে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা হয়নি, সে বিপদের সম্মুখেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে,
সঠিক সিদ্ধান্ত। আজকে যদি কারো সন্তান তার সামনে মারা যায়,
জি জি,
কারো ভাই মারা যায়, কেমন হয় মানুষ, মানুষ কেমন হয়ে যায়, কান্না, তারপরে বিবেক হারায় দেয়, বিবেক চলে যায়, মানে উল্টাপাল্টা কথা বলতে থাকে। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 72 জন তার পরিবারের তারা শহীদ হয়েছে,
71 জন
ভাতিজা,
অনেক ভাগিনা, অনেক সংখ্যকই শহীদ হয়েছেন সেখানে, মহিলারা বাকি রেখে,
হ্যাঁ মহিলারা বাকি রেখে সবাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে শহীদ হয়ে গেলেন। এক এক করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে শরীর মোবারক নিয়ে আসতেন নিজের হাতে, কিন্তু শরিয়ত বিরোধী কোনো সিদ্ধান্ত নেননি। আজ যে আপনি যেটা বললেন ইয়াজিদের যে কার্যকলাপ সব খারাপ,
খারাপ,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরিয়ত বিরোধী কোনো কাজ করেন নাই। আজকে আমরা যারা ইমাম হুসাইনের ভালোবাসার দাবিদার, আমাদের কি করা উচিত? হ্যাঁ, অবশ্যই তো আমাদের ওইটাই করা উচিত যেটা ইমাম হুসাইন করেছেন, সব সময় শরিয়তের পাবন্দি, শরিয়তকে অনুসরণ করা। শরিয়ত বিরোধী কোনো কাজ যদি আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝিয়ে দিয়েছেন, প্রাণ চলে যাক, কিন্তু শরিয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না।
এমন প্রাণ চলে যাক, এটা হলে তো নিজেরটা আমার জীবনটা যায় যাক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত থাকুক, এটা হলে তো অল্পের মধ্যেই কথা শেষ ছিল। কিন্তু এখানে নিজের সন্তান, শিশু সন্তান, পরিবার পরিজন, আহলে বায়েত যারা ছিল, সব
সফর সঙ্গী,
যারা ছিল সফর সঙ্গী সবই প্রায়, পুরুষদের মধ্যে তো সব শেষ, আছে তাবুতে শুধু মহিলারা। তারপরেও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না একবারের জন্য মিথ্যা বলেছেন, না সেখানে যে পর্দার মধ্যে মহিলারা ছিল তাবুতে তাদের বেপর্দা হতে দিয়েছেন, না তাদের কান্নার আওয়াজটাও এত জোরে ছিল যে অন্য পুরুষরা শুনবে, এমনটাও ছিল না।
এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম কিন্তু, আবার এটাও শরীয়ত কিন্তু সাব্যস্ত করে, যে ওলামায়ে কেরামের থেকে আমরা হয়তো অনেক সময় শুনে থাকি বা শুনেছি ওলামায়ে কেরাম ইয়ে করেন যে ইসলামী শরীয়তের মধ্যে যদি জীবন যাওয়ার উপক্রম হয়ে যায়, জীবন বাঁচানোর জন্য হলে কিন্তু অনেক সময় যেটা শরীয়ত স্বাভাবিক অবস্থায় নিষেধ করে সেটাকে মেনে নেওয়া যায়। কিন্তু যদি চাইতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়তো সেটা গ্রহণ করে নিতে পারতেন, কিন্তু দেখেন কুরবান যান তার প্রতি যে নানা জানের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি কিন্তু সেটা কখনোই মেনে নেননি। যে যদি আর তার চিন্তা, তার বিচক্ষণতা, যেটা আমাদের ফজলুর রাব্বি ভাই বলেন যে চিন্তা এবং বিচক্ষণতা, মেধাশক্তি আলহামদুলিল্লাহ কেমন ছিল, যে তিনি চাইলে হয়তো পারতেন একটি গ্রহণ করে নিতে, কিন্তু সেটি কখনো কুশ্চিত কালেও তিনি ক্ষণিকের জন্য করেননি। কেননা যদি সেটা তিনি আমল করে নিতেন হয়তো সেটা উম্মতের জন্য, পরবর্তীতে জন্য, আমাদের জন্য দলিল হয়ে যেত, এবং আমরা খুব সহজেই হারাম জিনিসগুলোকে গ্রহণ করতে পারতাম। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করছেন এটা তাকে একটা উসিলা দিয়ে,
একটা হলো গিয়ে যে ওই মুহূর্তে বাঁচার জন্য, আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি কোনোভাবে এখান থেকে বাঁচতে পারলাম। আরেকটা হলো গিয়ে অটলতার সাথে, অটলতার সাথে যে না যদি সব উৎসর্গ করে দিতে হয় তাও দিব, তারপরেও আমার নানা জানের ইসলামকে সুপ্রতিষ্ঠিত করবই করব, এটা ছিল তার টার্গেট। আর আল্লাহ তাআলা দয়াও করেছেন।
জি, আরেকটা কথা কি দেখেন, তারা দুর্বল ছিলেন না,
না
ঠিক আছে, অনেকে বলে যে তারা দুর্বল ছিলেন, নিঃস্ব ছিলেন, এমন না। যদি চাইতেন ফুরাত নদী কদমে চলে আসতো, ঠিক আছে, ফুরাত নদী, যে ফুরাত নদীতে যে তারা কি লাগিয়েছিল,
পানি
বন্ধ করে দিয়েছিল, ইমাম হুসাইন শুধু বলতেন তাহলে চলে আসতো। এমনও যে ইয়াজিদ বাহিনীর দিকে সম্বোধন হয়ে বললেন যে এখনো এটা কি করো, ছেড়ে দাও, তারা বললো যে আমাদের ইয়াজিদ আমাদের থেকে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নিবে, ইমাম হুসাইন বললেন তার থেকে উত্তম দিব, তারা বললো ঘর বাড়ি সে নিয়ে নিবে, ইমাম হুসাইন বললেন তার থেকে উত্তম দিব, তারা বললো স্ত্রী সন্তানকে তারা মেরে ফেলবে, ইমাম হুসাইন বললেন তার থেকে উত্তম দিব, চলে আসো। ক্ষমতা দেখেন সব কিছুর মালিক, কিন্তু
জি
জি
যা চান তাই দিবেন। শুধু একজনই এসেছে ইয়াজিদ বাহিনী থেকে, সে হলো হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কথাগুলো শুনে এবং তিনি ওখানে দাঁড়িয়ে এটা বলছিলেন যে আমি, এমন মনে হচ্ছে আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আছি, অর্থাৎ ইমাম হুসাইন এর দিকে দেখে বললেন এটা জান্নাত, আর তাদের দিকে দেখে বললেন এটা জাহান্নাম। আমি জান্নাত এবং জাহান্নামের মাঝে আছি, আমি বুঝতে পারছি না কি করি, কিন্তু কেউ যদি বলে যে জান্নাতকে ছেড়ে দাও নাহলে তোমাকে জ্বালিয়ে দিব, তারপরে আমি জান্নাতকেই পছন্দ করব। এবং তিনি ঘোড়া নিয়ে ইমাম হুসাইনের কদমে চলে গেলেন, বললেন হুজুর ক্ষমা কি হবে আমার, আমি আপনাকে এখানে কিন্তু আটকে রেখেছিলাম, প্রথমে আমি আপনাকে, হ্যাঁ ক্ষমা হয়ে যাবে।
এখান থেকে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উদারতা কি বিষয়,
উদারতা কেমন,
সকলের উদ্দেশ্যে কিন্তু বলেছেন
ক্ষমার মর্মান্তিকতা কেমন,
দিব ক্ষমার মর্মান্তিকতা। এখানে শুধু শুধু স্পেসিফিক একজনকে বলেন যে তুমি এসে পড়ো,
জি
সবাইকে উদ্দেশ্য, যারা আসবে তারাই ক্ষমা পাবে,
সবাইকে আম্বাবাকে দাওয়াত
দিয়েছেন, উত্তম জিনিস পাবে আমার পক্ষ থেকে, কেননা পাবে না, জান্নাত তো জান্নাত তাদের কদমে।
রাইট রাইট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকেই জান্নাতি যুবকদের সর্দার বলেছেন, আর সেই জান্নাতি যুবকদের সর্দার যদি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে কি এদেরকে আমার সাথে নিয়ে যাব আমি, তো আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া কবুল।
কিন্তু তারা দুনিয়ার জন্য কিন্তু
কিছু করেননি,
মানে না তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে,
হ্যাঁ ওরা
ওরা,
হ্যাঁ
ঠিক আছে না,
জি জি,
এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন,
চাকচিক্য
চাকচিক্য দেখে তারা কিন্তু ইমাম হোসেনের কথা মানে নাই,
মানে নাই, শোনে নাই, নসিবে ছিল না তাদের, ভাগ্যে ছিল না তাদের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের যে ঘটনা, অর্থাৎ আজকের যে বিষয় আমরা নিয়ে আলোচনা করছি, এর পূর্বেও কিন্তু তার মাধ্যমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কারামত প্রকাশ পেয়েছে, যা তিনি বিভিন্ন কিতাবের মধ্যে আমরা অধ্যয়ন করলে পাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতগুলো। আর আল্লাহ তাআলার দরবারে যদি ওই মুহূর্তে তিনি দোয়া করতেন বিপদের সময়, আল্লাহ কি দোয়া কবুল করতেন না? অবশ্যই করতেন, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করতেন। কিন্তু তিনি এটাও চাননি যে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও, আমি তো বেঁচে যাব, কিন্তু যদি এই মিথ্যাচারিতা, এই দুর্বলতাগুলো যেটা ইয়াজিদের মধ্যে আছে, সেটা যদি আমার নানাজানের উম্মতের মধ্যে পৌঁছিয়ে যায়, ছড়িয়ে যায়, তখন তারা জাহান্নাম থেকে কীভাবে বাঁচবে, তার মধ্যে এমন চিন্তাভাবনা ছিল।
জি জি,
না হয়তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগেও তার থেকে অসংখ্য কারামত আমরা বয়ান করি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সে যদি ওই সময় দোয়া করতেন অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য এটাই শিক্ষা রেখে গেছেন, যদিও জীবন দিতে হয়, যদিও নিজের সব কিছু উৎসর্গ করে দিতে হয়, ইসলাম থেকে যেন আমরা এক পা পিছনে না সরি, সত্যের পথ থেকে যেন আমরা পিছনে না সরি, আর প্রত্যেকটা জায়েজ কাজ যেন আমাদের মাথায় থাকে, যেন এটা জায়েজ কাজ আর এটাই আমাকে করতে হবে, নাজায়েজ ও হারাম কাজ থেকে যেন আমরা বেঁচে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, খুবই চমৎকার বিষয় ছিল আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং কারবালার শহীদদের মর্যাদা নিয়ে যে আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখি ওই পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনাদের কলগুলো শুনব আমরা ওই আগামী পর্বে, এসএমএসগুলো পড়ার চেষ্টা করবো, এবং আপনাদের অনুরোধ আজকে রাখতে পারিনি এই জন্য দুঃখিত। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আপনাদের যে কালামের অনুরোধগুলো আসে তাও আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। রহমত পূর্ণ প্রভাত হয় তা।